শুভ সন্ধ্যা। আজ সোমবার 5ই জুলাই 2010, বাংলা 21-আষাঢ় 1417। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এই অনুষ্ঠান প্রচারিত হয় এফএম ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি বীণা ডি কস্টা। আজকের অনুষ্ঠানে আছে মূলত চাকমা রাজা দেবাশিস রায়ের সাথে আমার সাক্ষাৎকার। তিনি অতি সম্প্রতি অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত জুম্মা গোষ্ঠীর নিমন্ত্রণে অস্ট্রেলিয়া ঘুরে যান। রাজা দেবাশিস রায় পার্বত্য চট্টগ্রামের চাকমা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কেলের প্রধান। পার্বত্য চট্টগ্রামের জুম্মা জনগোষ্ঠীর মধ্যে চাকমারাই সংখ্যায় সবচেয়ে বেশি। রাজা দেবাশিস রায় একজন ব্যারিস্টার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে নিয়োজিত রয়েছেন। গত 2 দশক ধরে তিনি মানবাধিকার রক্ষার কাজে মনোনিবেশ করেছেন এবং গত কেয়ারটেকার সরকারের আমলে তিনি ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে দায়িত্ব ছিলেন। আমার প্রথম প্রশ্ন ছিল তার কাছে, অতি সম্প্রতি আপনি এশিয়ার এক্সপার্ট ইন্ডিজেনাস মেম্বার হিসেবে জাতিসংঘে ইন্ডিজেনাস বিষয়ক পার্মানেন্ট ফোরামের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন এবং 2011 থেকে 2013 পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। জাতিসংঘে আপনার এই দায়িত্ব লাভের ফলে আদিবাসীরা কিভাবে উপকৃত হবেন বলে আপনি মনে করছেন?
যেই প্রতিষ্ঠানে আমি 3 বছর ধরে আশা করছি বাৎসরিক সেশন হয় নিউ ইয়র্কে, তো ওখানে যারা মেম্বার আছে আমি 16 জনের একজন হব এবং সরকারের প্রতিনিধি থাকে অর্ধেক 8 জন, তো 8 জন হচ্ছে আদিবাসী জাতিগোষ্ঠীর প্রতিনিধি, তো আমি দেখাব যে এশিয়া অঞ্চল থেকে। তো ওখানে বৈঠকে জাতিসংঘের যে সদস্যভুক্ত রাষ্ট্র তাদের প্রতিনিধিরা থাকেন, ওখানে জাতিসংঘের যে বিশেষ সংস্থাগুলো আছে স্পেশালাইজড এজেন্সিগুলো তারা থাকেন, আদিবাসী নেতৃবৃন্দ থাকেন, এনজিও প্রতিনিধি থাকে। তো ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটা সংলাপের সুযোগ হওয়া, তো ওখানে ওই সংলাপে আদিবাসী প্রতিনিধি, যদি বাংলায় আদিবাসী বলে ইংরেজিকে যদি আমরা ইন্ডিজিনাস পিপল বলি, তো ওখানে সরকারের প্রতিনিধিদের সঙ্গে একটা সুযোগ হয় সংলাপ, যার মাধ্যমে যে আদিবাসী অধিকার সংরক্ষণ করা, আদিবাসী অধিকার চর্চার ব্যাপারে অধিকারগুলো যাতে যথাযথভাবে সেগুলো এক্সারসাইজ করতে পারে, এরকম পরিবেশ যাতে আলটিমেটলি কিন্তু এই সব আন্তর্জাতিক যে প্রক্রিয়া বলেন, মূল উদ্দেশ্য হচ্ছে যে দেশে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় নাগরিকরা তাদের যথাযথ অধিকার যাতে তারা সেটা এক্সারসাইজ করতে পারে বৈষম্যহীন ভাবে। তো জাতিসংঘের যে আদিবাসী অধিকারের যে মূল ফোকাসটা হচ্ছে যেহেতু ঐতিহাসিক ভাবে দেখা গেছে যে প্রায় প্রত্যেক দেশে যারা আদিবাসী জনগোষ্ঠী তারা বৈষম্যের শিকার হয়েছে, এখন জাতিসংঘ তো রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, কিন্তু আমরা জানি যে রিও সম্মেলন থেকে কিছুটা ওগুলো যে দরজা বা কোন জানলা খুলে দিয়েছে যে নন স্টেট এন্টিটি আসার জন্য। একটি নন স্টেট এন্টিটি হচ্ছে আমরা জানি রিও থেকে যে মেজর গ্রুপস বলে এনজিও সিভিল সোসাইটি, কিন্তু আরেকটা হচ্ছে যে ইন্ডিজিনাস পিপলস যারা এখন জাতিসংঘে গিয়ে রাষ্ট্রের প্রতিনিধি ও ইউএন এজেন্সির কথা বলতে পারছে। তো একটা হলো যে সেই দূরত্বটা কমিয়ে আনাই হচ্ছে একটা মূল উদ্দেশ্য সংলাপের মাধ্যমে। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো বৈশ্বিক প্রেক্ষাপটে যে এবং আন্তর্জাতিক যে লেভেলে যে ইউএন এর যে সংস্থাগুলো আছে তারা অনেক বড় বড় প্রোগ্রাম নিচ্ছে, প্রকল্প নিচ্ছে, তো সেখানেও সেই প্রকল্প সেই কাজ এগুলো যাতে আদিবাসী অধিকারের প্রতি সম্মানজনক হয় এবং সেই আদিবাসীদের আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে সেই কার্যক্রমগুলো যাতে বাস্তবায়ন হয় ওটারও একটি সুযোগ হয়, যাতে সেই সংস্থাগুলো প্রত্যেক বছরই যান, তাদের যে কার্যক্রম আছে সেগুলোর ব্যাপারে সেখানে উপস্থাপন করেন, আদিবাসী প্রতিনিধিরা প্রশ্ন করে বা পরামর্শ দেয় বা আনুষ্ঠানিক ভাবে বছরের শেষে পার্মানেন্ট ফোরাম কিছু রেজলিউশন নেয় এবং ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিলের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদকে এবং জাতিসংঘের যে পদ্ধতি এন্টায়ার সিস্টেম যেটা আছে ইউএন সিস্টেম এজেন্সিগুলোকে পরামর্শ দেয়। তাহলে সেটা হয় যে কোন এশিয়া অঞ্চল বা কোন একটা বিশেষ অঞ্চল বা পুরো বিশ্বের জন্য যে কার্যক্রম, যেমন ইদানিং আপনার ইউএন এজেন্সি কতগুলো তাদের আদিবাসী পলিসি নিয়েছে, যেমন বাইল্যাটারাল কিছু কিছু দাতা সংস্থার পলিসি আছে, ইন্ডিজিনাস পিপলস পলিসি, যেমন জেনিভা, নুরাড ইত্যাদি, তো ইউএন এজেন্সির এরকম কিছু পলিসি আছে। তো ইদানিং ইফাদ ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ওরা একটি বেশ প্রোগ্রেসিভ পলিসি নিয়েছে ইন্ডিজিনাস পিপলস, তো সেখানেও একটা সুযোগ হয় যে যদি কোন প্রকল্প কোন প্রোগ্রাম যদি ধরেন সেই আদিবাসী অধিকারের যে নীতিমালা আছে, যেমন ইউএন ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস যেটা অস্ট্রেলিয়া সরকার ইদানিং এটার প্রতি সমর্থন প্রকাশ করেছে আনুষ্ঠানিক ভাবে, এবং কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি আমরা বার্তা পেয়েছিলাম ইয়ার অব দ্য ইন্ডিজিনাস পিপল ডে অবজার্ভ করার সময় উনিও ইউএন ডেক্লারেশনের পক্ষে বলেছেন। তো তো এগুলো যাতে সে ডেক্লারেশনে যে অধিকারগুলোর কথা আছে সেগুলোর সাথে যাতে সাংঘর্ষিক না হয় এভাবে কার্যক্রম। তো এগুলো হচ্ছে যে ইস্যুগুলো যেটা পার্মানেন্ট ফোরামে যেগুলো চলে আসবে আলোচনাতে আসবে, আর কিছু কিছু হচ্ছে প্রত্যক্ষ না পরোক্ষভাবে, ধরেন আপনি সাইড ইভেন্টস হয় তাহলে সেগুলোকে কেন্দ্র করে এক্সপার্ট সেমিনার হয় ইউএন এর অধীনে বা অন্যান্য জাতিসংঘের বাইরেও হয়, সিভিল সোসাইটিকে নিয়ে, একাডেমিয়াকে নিয়ে, ইউনিভার্সিটিতে হয়, এনজিও দের হয়, বৈঠক হয়, আমার মনে হয় যে কোনো কোনো সরকারও চলে আসে সরকারের প্রতিনিধি। তো মূল কথাটা হলো যে সংলাপ এবং সম্মানজনকভাবে আদিবাসীদের অধিকারকে মেনে নেওয়া এবং সেটা সামনে নেওয়ার চেষ্টা করা। তো এই দিকে জানি না কতখানি সম্ভব হয়, তো অবশ্যই আমি চেষ্টা করব যে এমন ভাবে কাজ করতে যাতে আমি এশিয়ার আদিবাসী এবং সারা পৃথিবীর আদিবাসীর পক্ষে কাজ করতে পারি, বাংলাদেশের আদিবাসীদের পক্ষে কাজ করতে পারি এবং বাংলাদেশ সরকার ও বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী যাতে আরো আমরা কাছে আসতে পারি, এটাই আমার চেষ্টা থাকবে।
প্রশ্ন এই প্রথম প্রশ্নের সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে বাংলাদেশের সরকার আরো যাতে আদিবাসীদের ভাবে ইন্টিগ্রেটেড ভাবে স্ট্র্যাটেজি তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চেও যাতে যাতে বাংলাদেশ এবং এশিয়ার এবং সারা বিশ্বের আদিবাসীদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের আদিবাসীদের ক্ষেত্রে আপনি মনে করেন যে কি কি সমস্যা আছে যেখানে আন্তর্জাতিক কমিউনিটির হস্তক্ষেপ বা নির্দেশনা অথবা সহযোগিতা আমাদের জন্য প্রয়োজনীয় হবে? কোন কি বিশেষ করে গুরুত্বপূর্ণ দিক আছে যেখানে আমাদের এখন মনোযোগ দেওয়া উচিত?
কয়েকটি বিষয় আছে, যেমন ধরেন যে অ্যাক্সেস টু জাস্টিস, বিচারিক পদ্ধতি, মানবাধিকার, অম্বাজবেন বা নেপাল বিভিন্ন দেশে কিভাবে করছে, আপনার ওয়ার ক্রিমিনালস দের ট্রায়াল এর ব্যাপারে, যে যুদ্ধাপরাধীর ব্যাপার আছে সেখানেও বিভিন্ন দেশে আন্তর্জাতিক পদ্ধতিতে অনেক ধরনের অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, তো সেগুলোর ব্যাপারে আমার মনে হয় সেটা দ্বিপাক্ষিক ভাবে হতে পারে, জাতিসংঘের মাধ্যমে হতে পারে, এই ইস্যুগুলো আমাদের কোঅপারেশন বাড়ানো উচিত যাতে বাংলাদেশে যে মানবাধিকার চর্চা, মানবাধিকারকে মনিটর করা, মানবাধিকার কমিশনকে হাত শক্ত করা, ন্যায়পাল বা অম্বাসমেনের কাজ শুরু করা, সর্বোপরি যে বাংলাদেশ এখন বলবো যে আমি একটা আমাদের যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যে আমরা ধর্ম নিরপেক্ষতার দিকে আবার ফিরে যাচ্ছি, যাওয়ার নির্দেশ হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেটা যদি কার্যকর হয় এবং সেখানে যাতে আদিবাসীদের অধিকার যথাযথভাবে সেটা স্বীকৃত হয়, বিশেষ করে আমরা আশা করব যে সাংবিধানিকভাবে যেটা 72 সনে যথাযথভাবে আসেনি সেটা এখন একটা সুযোগ হয়েছে যাতে আমাদের আদিবাসীদের বৈশিষ্ট্য, ঐতিহাসিক প্রেক্ষাপট, পার্বত্য চট্টগ্রামের বিশেষ স্বশাসনের ব্যবস্থা, এগুলো যাতে সংবিধানে চলে আসে এবং ইদানিংকালে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন প্রণীত হয়েছে সে প্রতিষ্ঠানগুলোর কাজ শক্ত করার জন্য তাদের চাকরির সুবিধা সুবিধা এগুলো আইনের ভিত্তি দিতে, তো সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটা চলে এসছে। আমি সরকারকে এটা আমি অভিনন্দন জানাবো, তবে এটা ক্ষুদ্র নৃগোষ্ঠী না বলে যদি আদিবাসী বলতে আরো বেশি ভালো, তবে আদিবাসী শব্দটা আছে আইনের মধ্যে, তো ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী এই দুটো শব্দ চলে এসছে যেটা অবশ্যই উপজাতি শব্দের চাইতে গ্রহণযোগ্য আদিবাসীদের কাছে, তবে আরো সরাসরি আদিবাসী শব্দটা ব্যবহার করেও যদি সেটা আইনে অন্যান্য জায়গায় চলে আসে ভালো, কিন্তু আইনে কিন্তু আছে ইন্ডিজিনের শব্দ, কিন্তু বাংলাদেশের আইনে আছে এবরিজিনাল শব্দ আছে। আমাদের জাস্ট এটা বুঝতে হবে যে এই জাতিগোষ্ঠীর মানুষ তারা যেভাবে সংজ্ঞায়িত হতে চায়, পরিচিত হতে চায়, সেটাই শ্রদ্ধার সাথে মেনে নেওয়াটাই ভালো, এবং এটা আদিবাসী আর বাংলা ভাষাভাষী আমাদের যে বাংলাদেশের নাগরিক আছে আমি মনে করি তাদেরকে আরো কাছে আনবে, দূরে ঠেলে দেবে না, এবং বাংলাদেশের সার্বিক রাষ্ট্রের প্রতিও আমি মনে করি যে সেই সাংবিধানিক পরিচয় এটা ভালোই হবে, মঙ্গল হবে সবার জন্য। Thank you.
সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার মতে বাংলাদেশিরা যারা অস্ট্রেলিয়াতে আছে এবং পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে, আমরা আদিবাসীদের অধিকারের জন্য এবং ক্ষমতায়নের জন্য আমরা কি কি ভূমিকা নিতে পারি যেটা গুরুত্বপূর্ণ হবে সমগ্র দেশের জন্য কিন্তু বিশেষ করে আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য?
একটা হলো যে আমার মনে হয় অস্ট্রেলিয়া থেকে আমরা একটা উদাহরণ নিতে পারি, যেখানে প্রধানমন্ত্রী ঐতিহাসিকভাবে যে আদিবাসীদের প্রতি যে অন্যায় করা হয়েছে এটা আনুষ্ঠানিকভাবে উনি স্বীকার করলেন, ক্ষমা চাইলেন। তো এরকম এটা আসলে জাতিসংঘের সেই গবেষণার মধ্যে স্পষ্টভাবে এসছে যে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বিরুদ্ধে যে বৈষম্য হয়েছে, যে উপনিবেশীকরণ হয়েছে, এই জিনিসগুলো এটা একটা ঐতিহাসিক সত্য। এটা যত তাড়াতাড়ি আমরা মেনে নিই এর জন্য ভালো, কারণ এই আন্তর্জাতিক যে জাতিসংঘের প্রেক্ষাপটে ইন্ডিজিনাস পিপলস রাইটস কিন্তু অন্য নাগরিকদের রাইটস চাইতে বেশিও না কমও না। এই ডেক্লারেশনের প্রয়োজন হয়েছিল স্পষ্টীকরণ করা, যে বিশেষ প্রেক্ষাপটটি এনে বলা যে আদিবাসী জনগোষ্ঠীর নাগরিকেরা তাদের নাগরিক হিসেবে সেই অধিকারটা চর্চা করতে যে বৈষম্য, যে প্রতিবন্ধকতা শিকার হচ্ছে, সেগুলোকে অ্যাড্রেস করা, তাদের জন্য বেশি কিছু অন্য নাগরিকের চাকরি দেওয়ার জন্য না। সেই জন্য ঐতিহাসিক প্রেক্ষাপট যে বৈষম্যটা হয়েছে এটা স্বীকার করার বোঝা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন পার্বত্য চট্টগ্রামের জন্য আঞ্চলিক পরিষদ আছে বা পার্বত্য জেলা পরিষদ আছে, আমরা রাজ্যে চিফ রাজ আছি, হেডম্যান আছি, এটা বুঝতে হবে এটা বিশেষ একটি ইতিহাস ছিল। তো এখন এই জিনিসটা যদি স্পষ্ট করে চলে আসে যে ঐতিহাসিকভাবে যে বঞ্চনা ছিল এটাও বুঝতে হবে, তাহলে রাষ্ট্রের তরফ থেকে, জাতিসংঘের তরফ থেকে, আন্তর্জাতিক দাতা সংস্থার তরফ থেকে এই জিনিসটা সহজ হয়ে উঠবে যে প্রতিকারের ব্যবস্থা আমি সেই আদিবাসীর যে নাগরিক আছে এটা পূর্ণ বাংলাদেশি বা অন্য কোন রাষ্ট্রের নাগরিকের অধিকারগুলো কিভাবে চর্চা করতে পারে। এবং সেখানে আরো আছে যে ধরেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি 1997 সনের, যেটা বর্তমান সরকার এটাকে পূর্ণ বাস্তবায়ন করবেন বলে ঘোষণা দিয়েছেন, আমরা খুবই আনন্দিত। তবে এটাকে কার্যকর কিন্তু রূপ দিতে হবে, এখনো পর্যন্ত আমরা বেশ ভালো কথা শুনেছি এবং আমরা আশা করব যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা যথাযথভাবে স্পেসিফিক টাইমলাইন দিয়ে বিশেষ বিশেষ দিক অবাস্তবায়িত বা আংশিক বাস্তবায়িত দিকগুলো দিকে নজর দেওয়া উচিত। এবং এই যে সরকার এটাকে বাস্তবায়ন করবে, এখানে তো অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে, আছে, এই প্রতিবন্ধকগুলোকে মোকাবিলা করার জন্য আমার মনে হয় আমরা যদি এক হইয়া সরকার, সিভিল সোসাইটি, আদিবাসী, প্রোগ্রেসিভ যারাই আছে, মানবাধিকারী যারা আমরা বিশ্বাসী, একসঙ্গে কাজ করতে আমরা চেষ্টা করতে পারি। এখানে হয়তো অস্ট্রেলিয়ার এবং অন্যান্য যেখানে বাংলাদেশের বন্ধু আছে তারা এরকম একটি সহায়ক ভূমিকা রাখতে পারেন, বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করতে পারেন, যাতে সরকার, সুশীল সমাজ সবাই এগুলোকে সামনে নিতে পারে। এবং সরকার যদি ঠিক মতো না করে, যাতে সুশীল সমাজ সরকারকে বলে যে আপনি এটা ঠিক করছেন না, এটা আপনি এইভাবে যান, যাতে এটা আমরা কার্যকর করতে পারি, যাতে আদিবাসী সংখ্যালঘু নারী সমাজের প্রতি যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো অস্বীকার করা যাবে না, আছে এগুলো যাতে অন্তত আমরা কিছুটা এটা আমরা লাঘব করতে পারি।
আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের সাথে আজকে আপনার ইন্টারভিউর জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ, শ্রোতাদের অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধু, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। আপনাদের মতামত জানাবার ঠিকানা হল bangladeshradio@gmail.com। আমাদের অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়, ঠিকানা www.bangladeshradio.org.au। আজকের বাজানো গানগুলিতে কণ্ঠ দিয়েছেন আলপনা চাকমা। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আমি বীণা ডিকস্টা, শুভরাত্রি।